السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. دو دن پہلے
দু দিন পূর্বে জামাতের দীর্ঘদিনের এক খাদেম শ্রদ্ধেয় মির্জা খুরশেদ আহমদ সাহেবের ইন্তেকাল হয়েছে। তাকে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দৈহিক এবং আধ্যাত্মিক উভয় সম্পর্ক বন্ধনে আবদ্ধ হওয়ার সম্মান দিয়েছেন। এটি আল্লাহর নিয়ম যে পৃথিবীতে এসেছে সে একদিন এখান থেকে বিদায় নেবে, সবকিছু নশ্বর, আর চিরস্থায়ী সত্তা হলো একমাত্র খোদা তালার সত্তা। কিন্তু সৌভাগ্যবান হয়ে থাকে তারা যারা খোদা প্রদত্ত এই ইহজীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করে আর খোদার সন্তুষ্টি অর্জনের সচেষ্ট হয়। আর তারা বুঝে যে কোনো নেক বা পুণ্যবান মানুষ বা ওয়ালি বা নবীর সাথে কেবল দৈহিক সম্পর্কই তাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারে না, আর খোদার সন্তুষ্টির কারণও হতে পারে না। বরং মানুষের ব্যক্তিগত কর্ম এবং আমলই তাকে খোদার সন্তুষ্টি ভাজন বা প্রিয় ভাজন করে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে হে ফাতেমা, শুধু আমার কন্যা হওয়ার সুবাদে তুমি খোদার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, তার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনকে খোদার নির্দেশের অধীনস্থ করার চেষ্টা করো। আর এটি করার পরও খোদা ভীতি থাকা উচিত যে খোদা নিজ অনুগ্রহে আমার এই প্রচেষ্টা গ্রহণ করুন এবং নিজ অনুগ্রহে আমার পরিণাম শুভ করুন। আমি নিজেও জানি আর গভীর ব্যক্তিগত সম্পর্ক মির্জা খুরশেদ আহমদ সাহেবের সাথে আমার ছিল, তাকে ভালোভাবে দেখার সুযোগ হয়েছে। একইভাবে মানুষও আমাকে লিখেছে, অনেক চিঠিপত্র এসেছে তার সম্পর্কে, অর্থাৎ বিনয়ের সাথে ওয়াকফেজের দেখে হিসাব ম্যানেজার দায়িত্ব পালন এবং কর্ম সম্পাদন, আর তিনি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। কখনো বংশ গরিমা প্রকাশ করেননি, গত বছর জলসায় এসেছিলেন, পরিণাম যেন শুভ হয়, আঞ্জাম বা খায়ের হয়, এজন্য আমাকেও দোয়ার অনুরোধ করেছেন। আর সে ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন যে মৃত্যুর সময় বলেছিল, বড় বুজুর্গ ব্যক্তি ছিল কিন্তু বারবার বলছিল যে এখনও নয়, এখনও সময় হয়নি, এভাবে এটি বলতে বলতে ইন্তেকাল করে। মরিডরা দোয়া করে আল্লাহ তালার কাছে যে এটি জানার জন্য যে কেন বলছিলেন ইনি যে এখনও নয়, এখনও নয়। একদিন এক ভৃত্য স্বপ্নে দেখে, সেই বুজুর্গ স্বপ্নে আসেন এবং এই ভৃত্য জিজ্ঞেস করে, আপনি মৃত্যুর সময় বারবার বলছিলেন যে এখনও নয়, এখনও সময় আসেনি, এর অর্থ কী? তিনি বলেন যে আমার অন্তিম মুহূর্তে আমার কাছে শয়তান আসে আর বলছিল যে তুমি আমার হাত থেকে বেরিয়ে গেছো, বেঁচে গেছো, অনেক নেক কাজ করেছো বা করছিলে, আর আমি এটাই বলছিলাম যে এখনও নয়, যতক্ষণ দেহে প্রাণ আছে জানা নেই কি করে বসব। মৃত্যুর সময় আমি শয়তানকে বলছিলাম যে এখনও নয়, এখনও সময় আসেনি, সেই অবস্থায় আল্লাহ তাআলা আমার প্রাণ বের করেন আর এখন আমি জান্নাতে। যারা নিজেদের পরিণাম সম্পর্কে চিন্তিত থাকে তাদের অবস্থা এমনই হয়ে থাকে, এটি তাদের রীতি, তাদের পরিণাম নিয়ে তারা উদ্বিগ্ন থাকেন। যাই হোক, তিনি আমার সামনে দৃষ্টান্ত উপস্থাপন করেন, খুবই উদ্বিগ্ন ছিলেন, জীবন উৎসর্গের অর্থ কি তা বুঝতেন, আর এমন বুজুর্গ ছিলেন যিনি এই চেতনায় সমৃদ্ধ হয়ে কাজ করতেন। যুক্তরাজ্যের সময় অনুসারে পরশু রাত প্রায় 10টা বাজে তার ইন্তেকাল হয়। বয়স ছিল 85 বছর। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রপৌত্র হযরত মির্জা সুলতান আহমদ সাহেব, যিনি মসীহ মওউদের সবচেয়ে বড় পুত্র ছিলেন, তার পৌত্র, আর হযরত মির্জা আজিজ আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন। হযরত মির্জা আজিজ আহমদ সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই পৌত্র যিনি মসীহ মওউদের হাতে তার পিতার পূর্বে বয়াত করেছিলেন। ১৯৩২ সনের 12ই সেপ্টেম্বর লাহোরে জন্মগ্রহণ করেন। 1945 সনের 21শে এপ্রিল 12.5 বছর বয়সে ওয়াকফে জিন্দেগি বা জীবন শুরু করে ফর্ম পূরণ করেন, যখন তিনি নবম শ্রেণীর ছাত্র ছিলেন। কাদিয়ানের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন, এরপর টিআই কলেজে পড়ালেখা অব্যাহত রাখেন। এরপর হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে লাহোরের সরকারি কলেজে ইংরেজিতে এমএ করেন। 1956 সনের 10ই সেপ্টেম্বর ওয়াকফে জিন্দেগি হিসাবে রাবোয়ার টিআই কলেজে তিনি যোগ দেন। 17 বছর ইংরেজি বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। কঠোর পরিশ্রম করে তিনি তার লেকচার প্রস্তুত করতেন, আমিও তার কাছে পড়েছি, আরও অনেক তার ছাত্র লিখেছেন। খুবই পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে আসতেন, পরিশ্রম করে পড়াতেন, তার নিজের বিষয় বা সাবজেক্টের উপর পুরো দক্ষতা ছিল তার, তাই ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিলেন তিনি, ছাত্ররা তাকে খুবই পছন্দ করত। 1964 সনে ইংরেজি ফোনেটিক্স কোর্সের জন্য ব্রিটিশ কাউন্সিলের বৃত্তি নিয়ে 1 বছরের জন্য ইংল্যান্ডে আসেন, লিডস বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তার কিছু জামাতি সার্ভিসেস বা খেদমত উপস্থাপন করছে। 1974-এর হাঙ্গামি পরিস্থিতিতে সাহেবজাদা মির্জা খুরশিদ আহমদ সাহেব হযরত খলিফাতুল মসীহ সালেস রহমুল্লাহর কাজে সহকারী হিসাবে কাজ করেন, তার অর্থাৎ তার সেবার জন্য 2-3 মাস কাসরে খেলাফতেই ছিলেন দিবারাত্র। অনুরূপভাবে হযরত মুসলিহে মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মঞ্জুরির সাপেক্ষে রাবোয়ায় ইয়েতিম এবং দুস্থদের তত্ত্বাবধান, তাদের শিক্ষা দীক্ষা এবং তরবিয়তের জন্য 1962 সনের মাঝামাঝি একটি দারুল একামাত নুসরত অর্থাৎ হোস্টেল, নুসরত হোস্টেল নির্মাণ করা হয়। পরে খলিফা সালেস রাহমুল্লাহর নাম পরিবর্তন করেন। 1978 থেকে জুলাই 83 পর্যন্ত তিনি এই হোস্টেলের তত্ত্বাবধায়ক ছিলেন। এরপর কাজ নেজারতে তালিমের হাতে ন্যস্ত হয়, তেতালিম বা শিক্ষা বিভাগে জামাতের শিক্ষা বিভাগের হাতে ন্যস্ত হয়। 1973-এর 23 এপ্রিল তিনি নাজির খেদমতের দারভিশাহ নিযুক্ত হন। 1976-এর 1 মে থেকে 1988 পর্যন্ত তিনি এডিশনাল নাজরে আলা স্বরূপ দায়িত্ব পালন করেন। বিভিন্ন কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে। 1988 সনের অক্টোবর থেকে 1991 পর্যন্ত নাজের উমরে আমা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1992 সনের আগস্ট থেকে আরম্ভ করে 2003 সনের মে পর্যন্ত নাজের উমরে খারেজা ছিলেন। এরপর পঞ্চম খেলাফতের যুগে আমি তাকে নাজরে আলা নিযুক্ত করি। একই সাথে রাবোয়ার আমিরে মুকামিও খুবই সুন্দরভাবে সুচারুরূপে তিনি এই দায়িত্ব পালন করেছেন। এফতা মজলিসের সদস্য ছিলেন প্রায় 10-12 বছর। 12-13 বছর কাজা বোর্ডেরও সদস্য ছিলেন। 1973 সনে আল্লাহ তালা তাকে হজ এর দায়িত্ব পালন করার সৌভাগ্য দিয়েছিলেন। 1955 সনের 26 ডিসেম্বর খলিফা মুসা সানি রাদিয়াল্লাহু আনহু তার নিকাহ পড়ে গেছেন। 5-6টা নিকাহ এলান করা হয়েছিল তখন। তার সম্পর্কে হযরত খলিফা মুসা সানি রাদিয়াল্লাহু আনহু খুতবায় যা বলেছেন তা হলো, আমাদের খানদানের মির্জা খুরশিদ আহমদ সাহেব সম্পর্কে বলেন যে, আমাদের খানদানের এই ছেলে ওয়াকফে জিন্দেগি জীবন উৎসর্গ করেছেন। মির্জা আজিজ আহমদ সাহেবকে আল্লাহ তাআলা তার এই ছেলেকে উচ্চশিক্ষা প্রদানের তৌফিক দিয়েছেন। তার এই ছেলে এম এ পড়ছে, এখনো পাশ করেনি, অর্থাৎ এম এ তখনও শেষ করেননি, কিন্তু ইংরেজিতে এম এ পরীক্ষা দিচ্ছেন। বলছেন যে ইংরেজিতে ভালো দক্ষতা রয়েছে, আমার ইচ্ছা হলো পরে কলেজে সে প্রফেসর হিসেবে কাজ করবে। তিনি আরো বলেছিলেন অন্যান্যদের সাথে অনুবাদের কাজেও লাগবে। আল্লাহ তাআলা তাকে 6 পুত্র দান করেছেন। তার 4 সন্তান ওয়াকফে জিন্দেগি, 2 জন ডাক্তার, 1 জন নেজারতে তালিমে আছেন, নায়েব নাজার, তিনি পিএইচডি করেছেন, আর 1 জন মুশির কানুনির অফিসে তিনি সহকারী হিসাবে কাজ করছেন, তিনি আইন শাস্ত্র পড়েছেন। অঙ্গ সংগঠনে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন অবস্থানে কাজ করার সৌভাগ্য হয়েছে। 2000 থেকে 2003 পর্যন্ত পাকিস্তানের আনসারুল্লাহর সদর ছিলেন। তার ছেলে মির্জা ডক্টর মির্জা সুলতান আহমদ সাহেব লিখছেন যে খলিফাতুল মসজিদ সানির প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। কয়েক বছর পূর্বে, বরং বেশ কিছুদিন থেকেই তিনি হৃদরোগে আক্রান্ত চলে আসছেন। উকাড়ার সফরে কষ্ট বেড়ে যায়। উকাড়া গিয়েছিলেন এক সফরে, এখান থেকে রাবোয়া থেকে জানার পর তার ছেলে সুলতান আহমদ সাহেব যান, ডক্টর নুরিও সাথে ছিলেন, পথিমধ্যে তাদের সাক্ষাৎ হয়ে যায়। তিনি সেই দিক থেকে আসছিলেন যারা এই দিক থেকে যাচ্ছিল। মির্জা খুরশিদ আহমদ সাহেব তখন বলেন যে সারা রাস্তায় এই দোয়াই করছিলাম যে আমি যেন রাবোয়া পৌঁছে যেতে পারি। যেন সেই জনপদে আমার শেষ নিঃশ্বাস বের হয়, যেখানে তিনি কবরস্ত আছেন, যে শহর তিনি আবাদ করেছেন। এটি হলো সেই ভালোবাসার কাহিনী খলিফাতুল মসীহ সানির সাথে। তিনি আবার লেখেন যে তিনি যখন অসুস্থ হন, এক রাত গভীর উৎকণ্ঠার সাথে উঠে বসে যান, বলেন যে আমি এক দীর্ঘ স্বপ্ন দেখেছি যে কিছু মানুষ খলিফাতুল মসীহ সানির বিরুদ্ধে আপত্তি করছে, আর মানুষ তার উত্তর দিচ্ছে না। সেই কারণে তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে মানুষ উত্তর দিচ্ছে না কেন। সেই ব্যাকুলতার কারণে ঘুমোতেও পারেননি, প্রায় সময় বলতেন যে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিরোধীদের বিদ্বেষ অনেক বেশি, বরং মসীহদের চেয়েও বেশি। কেননা বিরোধীদের ধারণা হলো এই কথা অনেকটা সঠিকও যে খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু জামাতের ব্যবস্থাপনা প্রণয়ন করেন এবং সেটিকে দৃঢ়তা দেন। তিনি যে জামাতের ব্যবস্থাপনা গড়ে না তুলতেন, বিরোধীদের দৃষ্টিতে সেই জামাত নিশ্চিহ্ন হয়ে যেত। যদি এটি খোদার জামাত, জামাত তো উন্নতি করার ছিলই, কিন্তু অনেক বিরোধী খলিফা সানির বিরোধিতা এই জন্য করে যে তিনি জামাতকে এক সুদৃঢ় এবং সুসংহত সুসংগঠিত ব্যবস্থাপনা উপহার দিয়েছেন। 1974 আমি যেভাবে বলেছি, খলিফাতুল মসীহ সালেস রাহেমুল্লাহ যে টিম গঠন করেছিলেন, তিনি সেই টিমের অংশ ছিলেন। তিনি খেদমতের বা সেবা করার সুযোগ পেয়েছেন, কাসরে খেলাফতেই থাকতেন। এক মাস বা দেড় মাস পর সপ্তাহে একবার ঘরে যাওয়ার অনুমতি পেতেন, সপ্তাহে একবার এক দুই ঘন্টার জন্য ঘরে চলে যান। তার সন্তান সন্ততিও সেখানে এসে তার সাথে সাক্ষাৎ করত। তিনি বলেন যে সেই দিনগুলোতে আমি দেখেছি খলিফাতুল মসীহ সালেস রহমুল্লাহ রাতের পর রাত বিনিদ্রে কাটাতেন, বরং বসে বসেই কিছুটা বিশ্রাম বা আরাম করতেন। সারাদিন বা সারা রাত জামাতের কাজে এবং দোয়ায় রত থাকতেন। একই সাথে যারা ডিউটিতে ছিলেন তারাও বিনিদ্র রাত কাটাতেন। তার ছেলে তার পক্ষ থেকে আরও একটি রায়ত বর্ণনা করেন। 1984 কষ্টকর বা কষ্টদায়ক যুগে ইনি হযরত খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহর টিমের অংশ ছিলেন। তিনি বলছেন যে তিনি বলতেন যে হযরত খলিফাতুল মসীহ সালেস এবং খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহ যখনই হাঙ্গামে পরিস্থিতি দেখা দিত, সে সময় কোনো প্যানিক না করে অসাধারণ রিল্যাক্স সময় কাটাতেন। খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহ যখন হিজরত করেছেন রাবোয়া থেকে করাচি পর্যন্ত যে কাফেলা গিয়েছে, তিনি সেই কাফেলায় অন্তর্ভুক্ত ছিলেন। একইভাবে অসুস্থতা সত্ত্বেও 2010 লাহোরে যখন 28 মে'র ঘটনা ঘটে, তখন তিনি হাঙ্গামি পরিস্থিতিতে প্রধানত বড় দৃঢ়তার সাথে বিষয়ে নিয়ন্ত্রণ করেন। এরপর যে শহীদের জানাজায় আসত, চরম দাবদাহ সত্ত্বেও তাপমাত্রা সত্ত্বেও জানাজা পড়াতেন এবং দাফনের জন্য যেতেন, তাদফিনের জন্য যেতেন। অনুরূপভাবে কারো মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে তিনি খুবই সচেতন ছিলেন। মির্জা আদিল সাহেব লেখেন, রাবোয়ার স্থানীয় রিপোর্টস যখন আমরা প্রেরণ করি বা পাঠাই, অনেক কোনো কোনো সময় অসাবধানতাবশত মহান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের সাথে শুধু সোয়াদ লিখেছি আর মসীহ মওউদের নামের সাথে আলাইহিস সালাম পুরো লেখা হয়েছে। তিনি এদিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন যে মর্যাদার বিষয়ে শ্রদ্ধাশীল এবং যত্নবান হওয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো লিখুন, নিয়মিত নামাজ পড়ার বিষয়ে খুবই যত্নবান ছিলেন, একান্ত বাধ্যবাধকতার সময় নামাজ জমা করতেন, অন্তিম রোগে যখন হসপিটালে ভর্তি ছিলেন। কয়েক বেলার নামাজ ছাড়া সব নামাজই যথাসময়ে পড়েছেন। নাজরে আলা ছিলেন, অনেক বড় দায়িত্ব হয়ে থাকে জামাতি বিষয়ে নাজরে আলার ওপর। শেষ দিনগুলোতে জামাতিকে এই সম্পর্কে খুবই উদ্বিগ্ন ছিলেন, হাসপাতালেও বারবার জিজ্ঞেস করতেন যে অমুক কেসের তারিখ কি বা অমুক কেস সংক্রান্ত সর্বশেষ সংবাদ কি। অনুরূপভাবে নাজরে আলা এবং আমির মকামি হিসেবে মানুষ তাদের হাসি আনন্দে বা বিয়ে ইত্যাদির সময় ডাকলে অবশ্যই যেতেন, কেননা তিনি মনে করতেন যে এটি এখন আমার দায়িত্ব, এর কারণ হলো আমি খলিফা ওয়াক্তের প্রতিনিধিত্ব করছি। একইভাবে কারো মৃত্যু বা দুঃখের সময়ও মানুষের পাশে থাকতেন, অভাবীদের বা দরিদ্রদের খবরাখবর নেওয়ার জন্যও যেতেন। অসুস্থতা সত্ত্বেও যথাসময়ে অফিসে আসার, পুরো সময় সেখানে থাকার, কাজ করা তার রীতি ছিল। রোগের শেষ হামলার সময়ও তিনি একবার অফিসে এসে অনেককে অনুপস্থিত পানের পর পুরো আঞ্জুমানে সার্কুলার দেন যে আমি যথাসময়ে অফিসে আসতে পারলে অন্যরা কেন আসবে না বা আসতে পারে না। সাংগঠনিক দিক থেকেও যেখানে ধৃত করতে হতো কঠোর হতেন, কিন্তু স্নেহের ভাল এবং ভালোবাসার সাথে বোঝাতেন। আরেকটি সম্মান যা তার ভাগ্যে এসেছে তা হলো হযরত খলিফা আল মসীহ সালিস রাহিমাহুল্লাহর ইস্ট পাকিস্তানের ইসলামাবাদে ইন্তেকাল হয়, সেখানে জানাজা পড়ানো হয়েছে। তিনি নিজেই জানাজা পড়িয়েছেন, কেননা তিনি আঞ্জুমানের প্রতিনিধি ছিলেন। হযরত খলিফা আল মসীহ রাবে রাহমুল্লাহ সেখানে ছিলেন, তিনি তো তাকেই বলেছেন যে আপনি পড়ান, আপনি বয়সে বড়। তিনি বলেন যে না, খলিফা রাবে রাহমুল্লাহ তাকেই বলেন যে আপনি যেহেতু আঞ্জুমানের প্রতিনিধি তাই জানাজা আপনি পড়াবেন। অনুরূপভাবে হযরত খলিফা আল মসীহ সালিস রাহমুল্লাহর সব দেহকে গোসল দেওয়ারও সম্মান তার ভাগে এসেছে। শ্রদ্ধেয় মির্জা গোলাম আহমদ সাহেব লেখেন যে 1974-এর পরিস্থিতিতে 2-3 মাস তিনি সেখানে অবস্থান করেন। পরিস্থিতি যখন কিছুটা ভালো হয়, খলিফা সালিস রাহমুল্লাহ তাকে বলেন যে যাও ঘরে চলে যাও, কিন্তু প্রত্যেক দিন সকালে এসে কাজের রিপোর্ট দেবে। তিনি তাকে কিছু কাজ দিতেন, তিনি প্রতিদিন নির্দেশাবলী নিয়ে যেতেন আর পরবর্তী দিন এসে বাস্তবায়ন রিপোর্ট দিতেন রীতিমতো। একইভাবে মির্জা গোলাম আহমদ সাহেব লিখছেন, হযরত খলিফা আল মসীহ সালিস রাহিমাহুল্লাহর তিরোধানের পর খিলাফতের রাবেয়ার নির্বাচনের দ্বিতীয় দিন হযরত মসীহ মাউদ ইসলামের আলাইসাল্লাহ বিকাফিন আবদাহু আংটিটি কোথায় রেখেছেন তা ভুলে গেছেন, কোনো জায়গায় রেখে ভুলে গেছেন। খলিফা আল মসীহ রাবেয়া রাহিমাহুল্লাহ খুবই উদ্বিগ্ন ছিলেন, তিনি জনাব মির্জা খুরশিদ আহমদ সাহেবকে ডেকে পাঠান এবং বলেন যে ইনি আমার প্রতি বিশ্বস্ত আর সকল খেলাফতের প্রতি তিনি বিশ্বস্ত। তাকে বলেন যে এটি হারিয়ে গেছে, সন্ধান করুন। সে আংটি আল্লাহ তালার ফজলে পরে পাওয়া গেছে। গত বছর তার স্ত্রীও ইহধাম ত্যাগ করেন, তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন, হৃদরোগ তার পূর্ব থেকেই চলে আসছিল। আমি তাকে বললাম যে যুক্তরাজ্য জলসায় যোগ দেওয়ার প্রস্তুতি নিন, জলসায় আসুন। প্রথম দিকে তার চিন্তা ছিল যে হয়তো দীর্ঘ সফর করা সম্ভব হবে না, যাই হোক তিনি এখানে এসেছেন, স্বাস্থ্য ভালো হয়ে যায়। এখানে হাসোৎফুল্লই ছিলেন, প্রতিদিন রাতের বেলা আমার সাথে সাক্ষাতের জন্য আসতেন, আবহাওয়া যেমনই হোক না কেন, কখনো আবহাওয়ার ভ্রক্ষেপ করেনি যতদিন এখানে ছিলেন, প্রতিদিন রাতে এসে সাক্ষাৎ করতেন। শ্রদ্ধেয়া ফৌজিয়া শামীম সাহেবা লাজনায়েমাউল্লাহর প্রেসিডেন্ট তিনি লাহোরের, তিনি নবাব আব্দুল হাফিজ বেগম সাহেবের কন্যা মাসুদুল ইসলামের সর্বকনিষ্ঠ কন্যার বা সর্বকনিষ্ঠ দহিতার কন্যা, তিনি বলেন যে নাজারে আলা নিযুক্ত হওয়ার পর তার সুপ্ত গুণাবলী দেদীপ্যমান হয়ে ধরা দেয়। খুবই বিনয়ী ধর্মের সেবক ছিলেন, বারবার বিভিন্ন কাজে তাকে ফোন করেছি, কোনো মিটিংয়ে থাকলে পরে আমাকে ফোন করতে। বেশ কয়েকবার এমন হয়েছে যে হঠাৎ করে আমার কাছে মরিয়ম সাদি ফান্ডের অধীনে সাহায্যের আবেদন আসে, আমি ফোন করতাম আর সলজ্জ কণ্ঠে স্থানীয় সীমাবদ্ধতার কথা তাকে জানাতাম। তিনি পরম ধৈর্যের সাথে বলতেন যে আমির সাহেবের কাছ থেকে পয়সা নাও বা নিজে কোনো ব্যবস্থা করো, পয়সা পাঠিয়ে দেবো। খুবই সহানুভূতিশীল এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি আরও বলেন, আমি তার মতো সহানুভূতিশীল ব্যক্তি আর দেখিনি। একবার আমাদের এক গ্রামের এক যুবতী মেয়ে পরীক্ষায় নিপতিত হয়। মেয়ে হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, কোনোভাবে কথা মানার জন্য প্রস্তুত ছিলেন, তার কাছে কেস পাঠাই। তিনি খুবই সহানুভূতি ও ভালোবাসার সাথে বিষয় হ্যান্ডেল করেন। তখন তিনি কাদিয়ান যাচ্ছিলেন, জলসার জন্য নয়, বছরের অন্য সময় কাদিয়ান যাচ্ছিলেন। তিনি বলেন, কাদিয়ানে বাইতুল দোয়ায় গিয়ে মেয়ের জন্য বিশেষভাবে দোয়া করেছি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ সে মেয়ে সুমতি ফিরে পেয়েছে, তার বিয়ে হয়েছে। বিয়ের পর তিনি তাকে খুব সুন্দর এক অলংকারের সেট পাঠান, পরেও খবরাখবর নেন। খুবই স্নেহশীল ব্যক্তিত্ব ছিলেন। আমি যখনই তার কাছে পরামর্শ চেয়েছি, সঠিক পরামর্শ দিয়েছেন, পরম দোয়াগো বা দোয়ায় অভ্যস্ত। আর এমন বুজুর্গ আমরা কোথায় পাব? অন্তরে গভীর শূন্যতা অনুভব করছি। আমাকে তিনি লিখছেন যে আল্লাহ তাআলা খেলাফতকে এই নেয়ামতের বিকল্প দান করুন, মুসলিমদের খানদানে তার স্থান নেয়ার মতো লোক আল্লাহ তাআলা দান করুন। চৌধুরী হামিদুল্লাহ সাহেব তার ইগজিদের উকিলে আলা তার সম্পর্কে লিখছেন যে তালেবুল ইসলাম কলেজ যখন 1954 সনে লাহোর থেকে রাবোয়া স্থানান্তরিত হয়, তখন ইংরেজির যে সমস্ত শিক্ষক এরা আহমদী ছিল, তারা লাহোরেই থেকে যায়, রাবোয়া আসেনি। এরপর শ্রদ্ধেয় মির্জা খুরশিদ আহমদ সাহেব 1956 সনে ইংরেজি বিভাগকে নতুনভাবে সুসংগঠিত করেন। তার নিজের ইংরেজি খুবই ভালো ছিল, আমাদের মনে আছে। তার যুগে কলেজে ইংরেজির মানের অনেক উন্নয়ন হয় বা উন্নয়ন ঘটে। চৌধুরী সাহেবই তার সম্পর্কে লিখছিলেন, খুবই কোমল প্রকৃতির অধিকারী মানুষ ছিলেন, ক্ষমা এবং মার্জনার মূর্ত প্রতীক ছিলেন। গরিবদের দেখাশোনা করতেন ব্যক্তিগতভাবেও আর জামাতি কর্মকর্তা হিসেবেও। কলেজের যুগ জলসার সালানা খোদাওয়াল আহমদী আনসারুল্লাহ কাদিয়ানের বিভিন্ন জলসার ব্যবস্থা সকল ক্ষেত্রে আমার সাথে তিনি আন্তরিক সহযোগিতা করেছেন। মানুষের সুখ দুঃখে তাদের সাথে থাকতেন, বিয়ে হোক বা মৃত্যুর ঘটনা অবশ্যই পৌঁছান। একবার জলসা চালানোর এক পুরনো কর্মী ইন্তেকাল করেন, মিয়া সাহেবকে তা জানতে পারেননি, এর জন্য তিনি খুবই দুঃখ ভারাক্রান্ত ছিলেন। নেজারতে উলিয়ার এক কর্মীর নাম হলো তোফাইল সাহেব। তিনি বলছেন, বহু গুণাবলীর আধার ছিলেন যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এমন মানুষ ছিলেন যিনি খুবই স্নেহশীল এবং গভীর ভালোবাসা রাখতেন। মিশু কোমল হৃদয়ের অধিকারী, দুঃখ ভারাক্রান্ত বা সমস্যা কবলিত লোকদের প্রতি গভীর সহানুভূতি প্রদর্শনকারী, সরল প্রকৃতির মালিক, কিন্তু খুবই গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব আর অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। অধম অন্তত পক্ষে 10 বছর তার সাহচর্য এবং তার ছায়া কাজ করার সৌভাগ্য পেয়েছে। এই অধমের মনে পড়ে না যে তিনি কখনো কোনো কারণে রাগ বা ক্রোধ প্রকাশ করেছেন। কখনো কোনো সময় ভুল হয়ে গেলেও খুবই স্নেহ, কোমলতা এবং ভালোবাসার সাথে পথ নির্দেশনা দিতেন। নজরাতে উলিয়ায় কর্মরত মুরব্বী খাজা মুজাফর সাহেব বলেন, তিনি ধৈর্যের বাঁধন ভেঙে দেওয়ার মতো দীর্ঘ পরীক্ষার যুগ বীরত্ব এবং গাম্ভীর্যের সাথে মোকাবেলা করেছেন। তার কাছে থেকে এই অধমের দীর্ঘকাল কাজ করার সৌভাগ্য হয়েছে। অত্যন্ত স্নেহশীল, পিতার চেয়ে বেশি স্নেহশীল, দয়ালু এবং মানব বা সৃষ্টি সেবার পরম মার্গে অধিষ্ঠিত ছিলেন। বারবার আমার অভিজ্ঞতা হয়েছে, যখনই কোনো অভাবী পুরুষ বা মহিলা আসতো, তার সাথে সাক্ষাৎ করানো হতো, তিনি রেশন, খাট, টেলিভিশন বা বিছানা ইত্যাদির মঞ্জুরি বা অনুমোদন দিতেন। কিন্তু অনেক সময় কোনো অভাবীর যাওয়ার পর আমাকে ডেকে নির্দেশ দিয়েছেন, তাদের ঘরে গিয়ে তাদের অবস্থা অবগত হও আর আমাকে জানাও। মুরব্বী বলেন, দ্বিতীয় দিন আমি যখন রিপোর্ট দিতাম, তিনি বলতেন, আমার মন বলতো যে ব্যক্তি খুবই অভাবী, কিন্তু তাকে সাহায্য করা হয়নি। কেবল এটি হতো না যে মানুষের চাহিদা আসলেই দিয়ে দিতেন, বরং তদন্ত করাতেন যাতে বৈধ সাহায্য করা যায়। তিনি লেখেন, যিনি খুবই সদয় ধৈর্যশীল, চেহারায় হাসি মার্জনাশীল ছিলেন, কোনো অভিযোগকারীর অভিযোগ বা কারো ইচ্ছা অনুসারে তার চাওয়া পূরণ না হলে সবসময় স্নেহের সাথে দৃষ্টি আকর্ষণ করতেন, দীর্ঘক্ষণ ধৈর্যের সাথে কথা শুনতেন, আর ধৈর্যের সাথে সহনশীলতার সাথে কথা শোনা প্রত্যেক জামাতি ওদাদারের জন্য আবশ্যক। যদি ধৈর্যের সাথে কথা শোনা হয়, মনোযোগের কথা শোনা হয়, অনেক সমস্যা এবং অভিযোগ দূর হয়ে যায়। মনোযোগ লেখেন যে একবার এক ব্যক্তি অফিসে দাঁড়িয়ে নিজের কথা বলে এবং অধৈর্যে দেখাতে গিয়ে ক্রোধের সাথে তার উপস্থাপিত আবেদনপত্র ছিঁড়ে ফেলে। তিনি নীরব ছিলেন মনে হয়, সেই ব্যক্তির জন্য হয়তো দোয়াই করছিলেন। তিনি বলেন যে আমি পাশে দাঁড়িয়েছিলাম, এই ব্যক্তির এই অভদ্রতা আমার আদৌ পছন্দ হয়নি, আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি বলেন যে কোনো অসুবিধা নেই, যে যেদিন তাকে কিছুই বলবেন না, সবার নিজস্ব রীতি রয়েছে। তার ধৈর্য, নমনীয়তা, সহনশীলতা এবং বড় মনা ব্যক্তির দিকে ঈর্ষা হতো দুর্বল অর্থাৎ দৈহিক দুর্বলতা সত্ত্বেও এত দৃঢ় বৃত্তির অধিকারী ছিলেন, স্মরণশক্তিও ছিল তার প্রশংসনীয় এবং ঈর্ষণীয়। তার স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর, সুচিন্তাবিদ ব্যক্তির মতো চিন্তা করতেন, শত শত চিঠি এবং রিপোর্ট প্রতিদিন দেখতেন পড়তেন। কিন্তু বারবার এমন হয়েছে অনেক বিষয় হয়তো কয়েক মাস পূর্বেই ফাইল হয়ে যেত, কিন্তু আবেদনকারী দোয়া বা পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা বললে কর্মীরা কম্পিউটারে সন্ধান করত, কিন্তু তার মনে থাকত যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কত কাগজ বা কপি কতটা ছিল, কোন জায়গায় থাকবে। তার অফিসের বিভিন্ন ফাইল ইত্যাদি ছিল তার নখদর্পণে, তার মনে থাকত সবকিছু, বা সবকিছু ছিল তার নখদর্পণে। নাজেম কাজার আশেদ জাবে সাহেব বলেন যে এক দাম্পত্য কলহে স্বামী সর্বাবস্থায় মীমাংসার চেষ্টা করছিলেন, সব বিষয়ের সমাধান হয়ে যাবে। স্ত্রী পক্ষ থেকে দাবি ছিল যে আমার কাছ থেকে ন্যায় পয়সা যেন ফেরত দে, কিন্তু স্বামীর অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। নাজেম কাজা বলছেন যে আমি মৌখিকভাবে গিয়ে মিয়া সাহেবকে বললাম যে কিছু আপনি দিয়ে দিন, কিছু আমি কোনো জায়গায় থেকে ব্যবস্থা করিয়ে দিচ্ছি। এরপর আমি তাকে বললাম যে না, আপনি বড় পুরো টাকাই আপনি দিন। তিনি হেসে উঠে বলেন যে এভাবে যদি মীমাংসা হয় তাহলে লিখে দিয়ে দাও, টাকা দিয়ে দেন। আর কয়েক মিনিটে তাদের মীমাংসার বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। ফজলেমোর ফাউন্ডেশনের মুরব্বী হলেন রব্বানি সাহেব। তিনি বলছেন, আমার বোন একবার রাবোয়া আসেন, তার চর্মরোগ ছিল। পরিচ্ছন্নতার দৃষ্টিকোণ থেকে নতুন দারুজিয়াফতে অবস্থান করতে চান, ব্যবস্থাপকদের কতক নিয়ম নীতির কারণে বোনকে বলা হয় ব্যতিক্রম ধর্মী অনুমতি কেবল নাজরে আল্লাহর পক্ষ থেকেই নেওয়া যেতে পারে। আমরা ভীত ত্রস্ত ছিলাম যে আমাদের এত বড় ওহদাদার খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কিংবা সাক্ষাৎ করার সময় আদৌ দেবেন কিনা। যাই হোক, আমরা যাই, আমাদেরকে অফিসে ডাকেন স্নেহশীল পিতার মতো, মেয়েদের মতো আমাদের সাথে ব্যবহার করেন, আর আমাদের কষ্ট তাৎক্ষণিকভাবে দূর করেন এবং অনুমতিও দিয়ে দেন। বলেন যে এই কারণে আমাদের জামাতের ব্যবস্থাপনার প্রতি বিশ্বাস দৃঢ় হয় এবং ঈমান বৃদ্ধি পায়। খুশাবের জেলা আমির মনোয়ার মজুকা সাহেব লেখেন, একজন অত্যন্ত উন্নত মানের ব্যবস্থাপক বা কর্মকর্তার মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে তুচ্ছাতি তুচ্ছ বিষয়ের প্রতিও গভীর মনোযোগ রাখতেন। দরিদ্রদের লালন এবং সূক্ষ্ম দৃষ্টিকোণে দায়িত্ব পালন সংক্রান্ত একটা ছোট ঘটনা আমি শোনাচ্ছি, যে বিষয়টি তার মহান ব্যক্তিত্ব সংক্রান্ত এমন এক ছাপ রেখে গেছে যা কখনো মেটার নয়। খুব সম্ভব 2015 সনের প্রথম দিকের কথা, আমি আমার অফিসে বসেছিলাম, দুই দরিদ্র মহিলা যাদের সম্পর্ক খুশাবের সাথে, তারা আমার কাছে আসে আর বলে যে আমাদেরকে মিয়া সাহেব বা নাজরে আলা সাহেব আপনার কাছে পাঠিয়েছেন আমাদের সাহায্যের আবেদন পত্রে জেলা আমির হিসাবে সুপারিশ করুন। তিনি বলেন, ভদ্রমহিলাদের কথা শুনলাম, তাদের ইন্টারভিউ নিলাম, সিদ্ধান্ত করলাম যে জেলা পর্যায়ে তাকে আমরা সাহায্য দেব কেন্দ্রে না পাঠিয়ে, আর তাদের উভয়কে জেলার সেক্রেটারি ওমরে আমার কাছে পাঠিয়ে দেই এবং তারা সাহায্যও পেয়ে যায়। দ্বিতীয় দিন এই অধম অফিসে বসেছিল, মিয়া সাহেবের সরাসরি ফোন আসে আর আমাকে জিজ্ঞেস করেন যে গতকাল আপনার কাছে আপনার জেলার দুই দরিদ্র মহিলা পাঠিয়েছিলাম দস্তখতের জন্য, সুপারিশের জন্য, তারা আজকে দ্বিতীয় দিনও আমার কাছে সাহায্যের জন্য আসেনি, আপনি তাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন কি না এই চিন্তায় আমি স্বস্তি পাচ্ছি না, তাই সুপারিশ করে তাদেরকে আমার কাছে পাঠান যেন যথাসময়ে তাদের সাহায্য করা যায়। আমি বললাম, যেহেতু জেলা পর্যায়ে আমরা তাদেরকে সাহায্য দিয়েছি তাই আপনার কাছে আর পাঠাইনি। আমির সাহেব লেখেন যে এই ছোট্ট ঘটনার মাধ্যমে তার দরিদ্রের লালন, মানব সেবা এবং তুচ্ছাতুচ্ছ বিষয়ের প্রতি যত্নবান হওয়া তার মহান ব্যক্তিত্বের জন্য একটি সামান্য সাধুবাদ মাত্র। এই সচেতনতা আমাদের প্রত্যেক ওহদাদার হৃদয়ে সৃষ্টি হওয়া উচিত যে কিভাবে কাজ করতে হয়। শুধু এমন নয় যে কাজের জন্য পাঠিয়ে দেবেন, বরং যে আবেদনপত্রই আসে আবেদনকারী তো পিছু ধাওয়া করার চেষ্টা করেই বিষয়ের, কিন্তু যারা ওহদাদার তারা যতক্ষণ পর্যন্ত সে অভিযোগ দূর না হয় বা বিষয় যতক্ষণ নিষ্পত্তি না হয় ততক্ষণ বিষয়ের উপর দৃষ্টি রাখা উচিত এবং সমাধানের চেষ্টা করা উচিত, সেটিকে বিষয়কে অবজ্ঞা বা উপেক্ষা করার পরিবার যদি অভ্যাস সব ওহদাদারের মাঝে সৃষ্টি হয়, যেভাবে পূর্বেই বলেছি আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে। হাফেজ মুজাফর রহমান সাহেব লেখেন, আমি সাক্ষী যে হযরত মিয়া সাহেব খেলাফতের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ত স্বাক্ষর রেখে তার উপর ন্যস্ত আমানতের দায়িত্ব এমনভাবে পালন করে দেখিয়েছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খলিফাতুল মসীহর আনুগত্য এবং বয়েতের অঙ্গীকার রক্ষায় কোনো ত্রুটি বিচ্যুতি করেননি। আল্লাহ এবং মানুষের প্রাপ্য প্রদানের কাজে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। যদিও জামাতের অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন কিন্তু খুবই বিনয়ী, উন্নত গুণাবলীতে সজ্জিত এবং নীতিবান ব্যবস্থাপক ছিলেন। হাফেজ সাহেব আরও লেখেন যে বা জামাত নামাজ আদায়ের বিষয়ে তিনি এক সুন্দর দৃষ্টান্ত ছিলেন। আনসারুল্লাহ সদর যখন নিযুক্ত হন বারবার সব মিটিংয়েই বা জামাত নামাজ এবং নামাজ কায়েম করার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন, বরং নিজেই বলতেন যে তোমরা হয়তো বলবে শুধু একটি বিষয়েরই পুনরাবৃত্তি করে ব্যক্তি, কিন্তু আমি কী করবো, এই দায়িত্ব যতক্ষণ পুরোপুরি পালিত না হবে স্মরণ করানো আমার জন্য আবশ্যক। ওহদাদারদের উচিত, আমি দেখেছি কোনো কোনো ওহদাদার বা পদধারী ব্যক্তি বা জামাত নামাজ দূরের কথা, অনেক সময় নামাজও পড়ে না তারা। একইভাবে গরম কাল হোক বা শীতকাল, যথাসময়ে অফিসে আসা এবং অফিসে যাওয়া ছিল সারা জীবন তার রীতি। হাফেজ সাহেব আরও লেখেন যে তাঁর স্নেহ, তার দান এবং তার ভালোবাসার বদান্যতা ভোলা বা ভোলানো কঠিন। যথাসময়ে অফিসে আসতেন, আমাদের জন্য তিনি এক অনুকরণীয় আদর্শ ছিলেন বা অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন। নেজারত উলিয়ার এক ক্লার্ক বা কেরানি মোহাম্মদ আনোয়ার সাহেব লিখছেন যে, বরং এটিতে নিজেই লিখেছেন যে তাঁর স্নেহ, দান, বদান্যতা আর উদারতাকে ভোলানো কঠিন। বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও, অসুস্থ সত্ত্বেও যথাসময় অফিসে আসতেন, কাজে এরত হতেন, নিজের উপর ধর্মের খেদমতকে প্রাধান্য দিতেন। মৃত্যু পূর্বে শেষ দিন অর্থাৎ পয়লা জানুয়ারি অফিসে আসেন, তার শ্বাস প্রশ্বাসের কষ্ট বেশি ছিল, স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছিল সে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, কিন্তু বড় চেষ্টা করে এই কষ্ট লুকোনোর চেষ্টা করছিলাম। আমি বললাম যে আজকে আপনার স্বাস্থ্য ভালো নয়, বরং তিনি নিজেই বললেন যে আমাকে আজকে আমার স্বাস্থ্য ভালো নয়, তাই তাড়াতাড়ি বাসায় ফিরে যাব, অফিসে বসতে পারবো না, তাই তাড়াতাড়ি ঘরে ফিরে যাওয়ার অর্থ এই নয় যে কাজ করব না। কেরানিকে বলেন যে ডাক আছে বা সিগনেচার অপেক্ষায় যে কাগজ আছে তাড়াতাড়ি নিয়ে আসা করবে বলে যে আমি নির্দেশ অনুসারে তাড়াতাড়ি ডাককে উপস্থাপন করি তার সামনে, কিছু ওসিয়তের ফাইল দস্তখত করে বাকি বললাম যে স্বাস্থ্য ভালো নয় পরে দস্তখত করিয়ে নেব। তিনি বলছেন না, সব ফাইল দস্তখত করিয়ে নাও, কিছু হবে না। এরপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে কতক নাজের এবং কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে ফিরে যান। এভাবে নিজ কর্মের মাধ্যমে বুঝিয়ে গেছেন যে কিভাবে ধর্মের সেবা করতে হয় আর আর জীবন উৎসর্গ করার প্রকৃত মর্ম এবং অর্থ কি। মালিক মোহাম্মদ আফজল সাহেব আরেকজন জামাতের মুরব্বী, তিনি বলছেন অবনত মস্তকে মসজিদে বসা রমজানের বাবরকত মাসে রীতিমতো আসরের নামাজের পর মসজিদ মোবারকে কোরআনের দরসে অবগাহন করা। কোনো ব্যক্তি তার কাছে নিজের সমস্যার কথা তুলে ধরলে তার বিষয়ে মনোযোগ সহকারে ধৈর্যের সাথে তার কথা শোনা এবং তার সমস্যার সমাধান উপস্থাপন করা। রাবার প্রতিটি অধিবাসী প্রতিদিন এমন বিষয়ের অভিজ্ঞতা করত তার পক্ষ থেকে। তিনি বলেন যে জামিয়া অধ্যয়ন কালে একবার চরম দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, বিষয়টি আমার বোধগম্যতা ও চিন্তাশক্তির ঊর্ধ্বে ছিল, দোয়াই একমাত্র সমাধান ছিল আমার কাছে। তিনি বলেন আমি শ্রদ্ধেয় মির্জা খুরশেদ আহমদ সাহেবের সকাশে উপস্থিত হই, তার অফিসে পরম ব্যস্ততা সত্ত্বেও আমাকে কক্ষে ডাকেন। আমি পুরো বিষয় যখন তার সামনে উপস্থাপন করলাম আমার উদ্দেশ্য ছিল কেবল দোয়া চাওয়া, কিন্তু তিনি সকল দুশ্চিন্তার কথা শোনেন এবং নিজেই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনি বলেন আমি ভাবতেও পারিনি তার অফিসে আসার পূর্বে যে আমি এত সময় নেব, কিন্তু তিনি পরম স্নেহ প্রদর্শন করেন আর অনেক সময় আমাকে দেন। এরপর আমি যখন তার অফিস থেকে বের হই আমার হৃদয়ে বিরাজমান বোঝা হালকা হয়ে যায়, একটা নতুন আশা নিয়ে সেই কক্ষ থেকে বের হই। এই নিশ্চয়তা এবং এই আশ্বাস প্রদান প্রত্যেক ওহদাদারের দায়িত্ব হওয়া উচিত। নম্রতা, নমনীয়তা, কোমলতা আর স্নেহের মূর্ত প্রতীক ফেরিস্তা মানুষ ছিলেন। এক বন্ধু আমাকে বলেন যে আমি যখন কিশোর ছিলাম প্রথমবার মোটর সাইকেল শিখছিলাম, মিয়া খুরশিদ আহমদ সাহেব, আমি রেমো কামের ঘরের বাইরের দেয়ালে মোটর সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়ি। তিনি ঘরের সীমানা প্রাচীরে যে গাছপালা আছে রাস্তার উপর সেগুলোতে পানি দিচ্ছিলেন, আমি ভীতত্রস্ত ছিলাম, লজ্জা তো ছিলই, একদিকে ভ্রান্তি অপরদিকে কিশোর বয়সের ড্রাইভিং, আর হুমড়ি খেয়ে পড়লাম। তার সামনে অন্য কোনো ব্যক্তি হলে হয়তো খুবই বকাঝোকা করতেন, কেননা তার বাগানের ক্ষতি হয়েছিল। তার প্রকৃতিতে এমন স্নেহ এবং কোমলতা ছিল যে তিনি ছুটে গিয়ে আমাকে উঠতে সাহায্য করেন, জিজ্ঞেস করেন যে বেটা ব্যথা পাওনি তো? এরপর স্নেহের সাথে আমাকে বোঝান যে নিজের জীবনের মূল্য বোঝার চেষ্টা করো। অনুভবে মুরব্বী এবং ওয়াকফিনদের সাথে গভীর স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক ছিল। ব্যাপক জ্ঞানের ব্যাপকতা সত্ত্বেও পরম বিনয় এবং কোমলতা ছিল তার মাঝে। নিজের জ্ঞানের স্বল্পতার কথাই সবসময় বলতেন। জামিয়া আহমদিয়ার শাহেদ ক্লাসের কনভোকেশনের সময় তার যে প্রথম কনভোকেশন ছিল সেই কনভোকেশনে আমি তাকে প্রতিনিধি নিযুক্ত করি। তিনি কনভোকেশনে নিজের বক্তৃতা জামিয়ার ছাত্রদের বলেন যে আমি সারা জীবন মুরব্বী এবং আলেমদের বক্তৃতা শুনে অভ্যস্ত, তাদের সামনে আমি কিভাবে মুখ খুলতে পারি। কিন্তু এরপর নসিহত করেন আর তাদেরকে বলেন অন্যান্য কথার পাশাপাশি বলেন যে এই আদম কেবল এটি বলবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পরম গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খলিফাতুল মাসিহ যে সমস্ত কথা বলেন সেগুলো শোনা উচিত, তা নিয়ে প্রণিধান করা উচিত, আর তাতে আমাদের জন্য জামাতের ওহদাদারদের জন্য এবং আপনাদের জন্য যারা মুরব্বী হিসাবে মাঠে যাচ্ছেন যতটা সম্ভব সেগুলোর উপর আমল করা উচিত। এই সব নির্দেশনাকে যথাসাধ্য হৃদয়ে গেঁথে নেওয়া উচিত, সেগুলোর উপর আমল করার চেষ্টা করা উচিত। আর দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর তৌফিক বা সামর্থ্য দান করেন। এরপর বদ্ধমালের মুরব্বী, জামাতের মুরব্বী মিয়া সাহেবের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ হচ্ছে। প্রতিটি মোলাকাত স্নেহ এবং ভালোবাসার আবেগ সমৃদ্ধ এক সমুদ্র। তিনি সর্বজনপ্রিয়, স্নেহশীল, নৈতিক চরিত্র এবং বিনয়ের মূর্ত। প্রত্যেকজন অফিসে সাক্ষাতের জন্য যারা আসত, প্রত্যেক ব্যক্তির সাথে চেয়ার দাঁড়িয়ে সালাম করতেন এবং করমর্দনের সম্মান দিতেন, সেই বালক ছোটই হোক না কেন। যেই সাক্ষাতের জন্য আসত তিনি গুরুত্বপূর্ণ কাজ থেকে হাত উঠিয়ে গভীর মনোযোগ সহকারে তার কথা শুনতেন এবং তাদের সাথে মিলেমিশে যেতেন। তাই সবাই তার কাছে ফরিয়াদ নিয়ে আসতো। সবাই ভাবে লিখেছে, তার অফিসে ধনী দরিদ্র ওহদাদার বা সাধারণ আহমদি সবার সাথে সমান ব্যবহার করা হতো। সবার কথা শুনে এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতেন যেন সেই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর নুরি সাহেব লিখছেন, তিনি মানুষের আবেগ অনুভূতি আর অভাব অনটনের বিষয়ে অন্যদের চেয়ে বেশি সংবেদনশীল ছিলেন। ডাক্তার সাহেব বলেন, যেমন মনে পড়ে একবার এক রোগীর অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য অর্ধেক মূল্য ছাড় দেওয়া হয়। পরে যখন নাজরে আলা সাহেবের সাথে যোগাযোগ করেন, তিনি পুরো চিকিৎসায় বিনামূল্যে করেন। ডাক্তার নুরি সাহেব বলেন যে আমাকে বলতেন তিনি যে খলিফায় ওয়াক্ত আমাকে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন যে সকল অভাবী রোগীর সাহায্য করার চেষ্টা করুন, তাই এই দায়িত্ব পালন করা আমাদের জন্য আবশ্যক। নুরি সাহেব বলছেন, হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন নার্সদের জন্য বা প্রশিক্ষণাধীন পুরুষ এবং মহিলা নার্স যারাই ছিল তাদের সম্পর্কে তিনি আমাকে বলেন যে আমার ছেলের কাছ থেকে টাকা নিন আর তাদের সবাইকে আমার পক্ষ থেকে উপহার স্বরূপ সোয়েটার কিনে দিন। অন্যের পরিশ্রমের জন্য তাদের সাধুবাদ জানাতেন। মুক্তা সাহেব বলেন যে তিনি আমাকে লিখেছেন কিছু আবেগ এবং অনুভূতি এমন যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না, অর্থাৎ সামনাসামনি তা প্রকাশ করা যায় না। তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমার অবস্থাও এমনই ছিল। আল্লাহ তাআলা তোমাদেরকে এর উত্তম প্রতিদান দিন। খেলাফতের প্রতি তার সুগভীর প্রেমিক সুলভ সম্পর্ক ছিল। তাহের হাটের সাথে তার এক বিশেষ সম্পর্ক ছিল। ডাক্তার নুরি সাহেব লিখছেন, একবার আমাকে বলেন, নুরি, তাহের হাট খলিফায়ে ওয়াক্তের এক শিশু, আল্লাহ তাআলা খলিফায়ে ওয়াক্তের এই বাসনা পূর্ণ করুন আর এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে আরোগ্য নিকেতনে পরিণত হোক। তিনি নুরি সাহেবকে বলেন, আমি প্রতিদিন দোয়া করি আল্লাহ তাআলা এই হাসপাতালের প্রেক্ষাপটে খলিফায়ে ওয়াক্তের সকল বাসনা পূর্ণ করুন। তার অসুস্থতার সময় যখন রিপোর্ট লিখে দিতেন, নুরি সাহেব আমাকে তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পাঠাতেন। নজর বলছেন, একদিন তিনি আমার হাত ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমাদের কাছে কি হুজুরের খেদমতে উপস্থাপনের জন্য রোগ ব্যাধি এবং কষ্ট ছাড়া কি আর কোনো ভালো কিছু নেই? একইভাবে আরো অনেকেরই পত্র রয়েছে, তার বিভিন্ন গুণাবলী তারা বর্ণনা করেছেন, তার বিনয় এবং সহানুভূতি কথা প্রায় সবাই লিখেছেন। খেলাফতের সাথে তার যেই ভালোবাসা এবং সম্পর্ক ছিল তার বইয়ের প্রকাশ একবার আমার স্ত্রীর সামনে তিনি এইভাবে করেছেন। আমার স্ত্রী যখন তাকে বলেন যে খলিফায়ে ওয়াক্তের জন্য তো আপনি দোয়া করেই থাকেন, আমার জন্য এবং সন্তানদের জন্য দোয়া করুন, তিনি বলেন যে খলিফায়ে ওয়াক্তের জন্য বিশেষ নির্ধারিত সেজদায় তার সন্তান সন্ততির জন্য আমি দোয়া করি। তিনি যখন এটি বলছিলেন খুবই আবেগ আপ্লুত ছিলেন। আমির এবং উচ্চ পদস্থ কর্মকর্তার প্রতি আনুগত্যের মানও ছিল তার অনেক উন্নত। খলিফাতুল মসীহ রাবের অসুস্থতার সময় 2000 সনের কথা এটি। আমি এবং শ্রদ্ধেয় মির্জা খুরশিদ আহমদ সাহেব লন্ডন এসেছিলাম। আমি তখন নাজারে আলা ছিলাম। কোনো বিষয়ে আমার এবং তার মাঝে কিছুটা দ্বিমত হয়। যিনি কিছুটা শক্তভাবে আমার কথা প্রত্যাখ্যান করেন, যাই হোক আমি ভুলে যাই। আমি তার কয়েকদিন পূর্বেই লন্ডন থেকে রাবোয়া ফিরে আসি। ইনি কয়েকদিন পর ফিরে আসেন আর আমার অফিসে আসেন। আর এসে খুবই সিরিয়াসলি বসেছিলেন এবং বলেন যে আমি ক্ষমা চাইতে এসেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বললাম কি ভুল করেছেন আপনি, আমার তো মনে নেই। তিনি বলেন যে লন্ডনে আপনার সাথে যে মতভেদ করেছিলাম তাতে আমার কণ্ঠে কিছুটা রাগও যুক্ত হয়ে যায়। এই বিষয়টি আমিরের আনুগত্যের পরিপন্থী বিষয়তে আমি ক্ষমা চাচ্ছি। যদি আমি বারবার বলছিলাম যে কোনো অসুবিধা নেই, তিনি ক্ষমা চাইতে থাকেন বারবার। এ ছিল তাঁর বিনয় এবং আমিরের প্রতি ছিল তার শ্রদ্ধাবোধ। সংশোধনের কাজও তিনি ঘর থেকে আরম্ভ করতেন। এটি নয় যে অন্যের সংশোধন করবেন, নিজের সন্তান সন্ততির প্রতি দেখবেন না বা দৃষ্টি রাখবেন না। কয়েক বছর পূর্বে হযরত মসীহ মওউদের খানদানের সদস্যবর্গকে একটা পত্র লিখি যাতে তাদের দায়িত্ববোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। কিছু অভিযোগ যা আমার কাছে পৌঁছেছিল সে সম্পর্কে সার্বিক দৃষ্টিকোণ থেকে তা দূরীভূত করার নসিহত করি। এই পত্র আমি পাকিস্তানে পাঠালে পাকিস্তানে তাকে বলে যে খানদানের যে সমস্ত সদস্যবর্গ সেখানে আছে তাদের একত্রিত করে আমার এই পত্র শুনিয়ে দিন। এই পত্র খানদানের সদস্যবর্গের সামনে এটি পড়তে গিয়ে একান্ত আবেগ আপ্লুত কণ্ঠে এটিও বলেন যে আমি স্পষ্ট করতে চাই যে আমার সন্তানরাও যে সমস্ত বিষয়াদি চিহ্নিত করা হয়েছে তার ঊর্ধ্বে নয়, সেই দুর্বলতা থেকে মুক্ত নয়। আমি তাদেরকে এবং তাদের সন্তান সন্ততিকেও নসিহত করছি যে এসব দুর্বলতা আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে। আর খলিফায়ে ওয়াক্ত আমাদের কাছে যে প্রত্যাশা রাখেন তা আমাদের পূর্ণ করার চেষ্টা করতে হবে। এ ছিল তার সততা এবং তাকওয়ার মান। আল্লাহ তাআলা তার সন্তান সন্ততিকে ও তার নেকি এবং পুণ্যকে ধরে রাখার, জীবিত রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জামাত এবং আহমদিয়া খেলাফতকে বিশ্বস্ত, নিষ্ঠাবান এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সাহায্যকারী দান করুন। জনাব মির্জা আনাস আহমদ সাহেব তার সম্পর্কে আমাকে যা লিখেছেন, মির্জা আনাস আহমদ সাহেব খলিফাতুল মসীহ সালেহ রহমাহুল্লাহর সবচেয়ে বড় সন্তান। হযরত মির্জা আনাস আহমদ সাহেব তিনি লেখেন যে ভাই খুরশিদ সারা জীবন খেলাফতের চরণে থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের খেদমত অব্যাহত রেখেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সেবা গ্রহণ করুন আর বহু কৃপা এবং রহমতের ছায়ায় স্থান দিন। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। মির্জা আনাস আহমদ সাহেব একান্ত সঠিক লিখেছেন, নিঃসন্দেহে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের কর্তব্য এবং দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.
اللهم صل على محمد وعلى آل محمد.